ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন নাতে রাসুল শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিল করার জন্য। আমরা সবাই মিলেমিশে নাতে রাসুল পর্ব শুনব ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা নবীনা, সাল্লি আলা মুহাম্মাদিন। হাম বি মদিনে যায়েঙ্গে, হাম বি মদিনে যায়েঙ্গে, আজ নহীঁ তো কল সহি প্যারে আকা হামেঁ বুলায়েঙ্গে, আজ নহীঁ তো কল সহি। সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন। মদিনায় ডাকো মক্কি মাদানী, দিদার দাওয়াকা মক্কি মাদানী, আমায় মদিনায় ডাকো আকা মদিনায় ডাকো, আকা মদিনায় ডাকো মক্কি মাদানী, দিদার দাওয়াকা মক্কি মাদানী। সর্বপ্রথম সৃষ্টি মক্কি মাদানী আকা, সর্বপ্রথম সৃষ্টি মক্কি মাদানী, জাতি নূরের জ্যোতি আকা, জাতি নূরের জ্যোতি আকা, জাতি নূরের জ্যোতি মক্কি মাদানী, দিদার দাওয়াকা মক্কি মাদানী, আমায় মদিনায় ডাকো আকা মদিনায় ডাকো, আকা মদিনায় ডাকো মক্কি মাদানী, দিদার দাওয়াকা মক্কি মাদানী। গুনাহের সাগরে ডুবে আছি আকা, গুনাহের সাগরে ডুবে আছি, আমায় উদ্ধার করো আকা, আমায় উদ্ধার করো মক্কি মাদানী, দিদার দাওয়াকা মক্কি মাদানী, আমায় মদিনায় ডাকো আকা মদিনায় ডাকো, আকা মদিনায় ডাকো মক্কি মাদানী, দিদার দাওয়াকা মক্কি মাদানী। মরণের কালে সামনে আসিও আকা, মরণের কালে সামনে আসিও আকা, মরণের কালে সামনে আসিও, কালেমা পড়ায়ো আমায় কালেমা পড়ায়ো মক্কি মাদানী, দিদার দাওয়াকা মক্কি মাদানী। অন্ধকার কবরে যখন রাখিবে আকা, অন্ধকার কবরে যখন রাখিবে আমায়, অন্ধকার কবরে যখন রাখিবে, জালোয়া দেখায়ো আক
আকজানলোয়া দেখায়ো মাকি মাদানী দিদার দাওয়াকা মাকি মাদানী আমাই মদিনায় ডাকো আকমদিনায় ডাকো আকমদিনায় ডাকো আকমদিনায় ডাকো মাকি মাদানী দিদার দাওয়াকা মাকি মাদানী মুনকার নকির যখন প্রশ্ন করিবে আমায় মুনকার নকির যখন প্রশ্ন করিবে আকা মুনকার নকির যখন প্রশ্ন করিবে উম্মত বলে ডাকিও আমায় উম্মত বলে ডাকিও মাকি মাদানী দিদার দাওয়াকা মাকি মাদানী কিয়ামতের ময়দান যখন কায়েম হবে আকা কিয়ামতের ময়দান যখন কায়েম হবে শাফাআত করিও আমায় শাফাআত করিও মাকি মাদানী দিদার দাওয়াকা মাকি মাদানী জান্নাতের দুলহা যখন সাজিবে আকা জান্নাতের দুলহা যখন সাজিবে আকা জান্নাতের দুলহা যখন সাজিবে বরযাত্রি বানায়ো আমায় বরযাত্রি বানায়ো মাকি মাদানী দিদার দাওয়াকা মাকি মাদানী আমায় মদিনায় ডাকো আকমদিনায় ডাকো আকমদিনায় ডাকো মাকি মাদানী দিদার দাওয়াকা মাকি মাদানী
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল আল্লাহ তালার অশেষ দয়াতে আলহামদুলিল্লাহ আরও একবার আমরা সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমাতে উপস্থিত হতে পেরেছি। দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আসুন আমরা ভালো ভালো নিয়ত করে নেই, কেননা কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। তো যত ভালো নিয়ত হবে, যত বেশি নিয়ত হবে, তো সওয়াব তত বেশি পাওয়া যাবে। তো আমরা ভালো ভালো নিয়ত করে নেই যে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা ইজতিমাতে অংশগ্রহণ করব। ইজতিমাতে যে মূল্যবান কথাগুলো শেখানো হবে, বলা হবে, তা আমরা মনে রাখব, যদি সম্ভব হয় লিখে রাখব, আর এর উপরে আমল করব। আজকের ইজতিমা থেকে যে সওয়াব আমাদের অর্জিত হবে তা ইনশাআল্লাহ তাআলা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইসালে সওয়াব করব। এই বয়ানের মধ্য থেকে আমরা যা কিছু শিখব তা অপরের নিকটও পৌঁছে দিব ইনশাআল্লাহ তাআলা। আরও যারা বেশি নিয়ত করতে চান নিয়ত করতে পারি। দর্শকবৃন্দ, দুরুদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত এবং বেসমার বরকত রয়েছে। নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার প্রতি সকালে দশ বার এবং সন্ধ্যায় দশ বার দুরূদ শরীফ পাঠ করবে তার কিয়ামতের দিন আমার শাফাআত নসিব হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুরূদ পাক পাঠ করার কত ফজিলত ও বরকত রয়েছে। জি হ্যাঁ, আমরা এই ফজিলত বরকত অর্জনের জন্য দুরুদে পাক পাঠ করাকে নিজেদের অভ্যাসের মধ্যে অন্তর্ভুক্ত করে নিই। হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, যে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জুমার দিন 200 বার দুরুদে পাক পাঠ করবে তা 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল সাপ্তাহিক সুন্নতে পারা ইজতিমাতে আমরা উপস্থিত হয়েছি। আমরা ইজতিমাতে বসলাম, ইজতিমা দেখছি, ইজতিমাতে অংশগ্রহণও করেছি। তো আমরা যেন আমাদের জ্ঞানের যে ভাণ্ডার রয়েছে ভাণ্ডারকে খালি না রাখি, জ্ঞানকে যেন আমরা সমৃদ্ধ করতে পারি। তো ইনশাআল্লাহ তাআলা জ্ঞান সমৃদ্ধ করার জন্য আজকের বয়ান শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করব। প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমাদের যে বিষয় রাখা হয়েছে বা যে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব তা আমাদের জন্য খুবই প্রয়োজন, খুবই দরকার। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এমন একটি সংগঠন, এমন একটি প্রতিষ্ঠান যার মধ্যে আলহামদুলিল্লাহ না শুধু ইসলামী ধর্মীয় বিষয়ে কথা বলা হয়, বরঞ্চ মুসলমানের সামাজিক, তার পারিবারিক, তার নিজের ব্যক্তিগত প্রয়োজনীয় আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে শিক্ষা দেয়। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা গাছ লাগানোর ফজিলত এবং এর উপকারিতা সম্পর্কে শ্রবণ করব। জি হ্যাঁ, অনেকে হয়তো ভাবছেন গাছ লাগানো এর আবার ফজিলত রয়েছে। জি হ্যাঁ দর্শকবৃন্দ, গাছ লাগানোরও ফজিলত রয়েছে। আর গাছ লাগানোর দ্বারা মানুষের উপকারও অর্জিত হয়। কী কী উপকার হয়, কী কী ফজিলত রয়েছে এ সম্পর্কে শ্রবণ করব। গাছ লাগানোর এক তো আমাদের ধর্মীয় দিক দিয়ে কী সওয়াব রয়েছে, পাশাপাশি বৈজ্ঞানিক দিক দিয়ে আমাদের কী উপকারিতা অর্জিত হবে এ সম্পর্কে আমরা আজকে শ্রবণ করব। তো খুবই মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করব। হযরত সাইয়েদুনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের অধিবাসী ছিলেন। পারস্যবাসী লোকেরা দীর্ঘায়ু সম্পন্ন হতো, এর কারণ বর্ণনা করতে গিয়ে মুফাসসিরগণ বলেন, পারস্যের বাদশাহ নদী খনন এবং গাছ লাগানোতে খুবই আগ্রহী ছিল, এই কারণে তারাও দীর্ঘায়ু লাভ করত। একজন নবী আলাইহিস সালাম পারস্যবাসীদের দীর্ঘায়ু সম্পর্কে আল্লাহ পাকের দরবারে জিজ্ঞাসা করলে আল্লাহ পাক তার নিকট ওহি প্রেরণ করেন যে এরা আমার শহরকে আবাদ করে আর এই কারণে তারা দুনিয়ায় বেশি সময় পর্যন্ত জীবিত থাকে। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শেষ বয়সে ক্ষেত খামারের কাজ শুরু করে দিয়েছিলেন। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, এই বর্ণনাকৃত রেওয়ায়েত ঘটনা থেকে আমরা জানতে পারি সাহাবায়ে কিরামের এই মুবারক কর্ম আদায় করার নিয়তে যদি চারা বৃক্ষ রোপণ করা হয় তাও সওয়াব পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ হাদিসে মুবারাকেও অনেক স্থানে গাছ লাগানোর প্রতিদান এবং সওয়াব সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আসুন হাদিসে পাকের ভাষায় গাছ লাগানোর কী কী ফজিলত বরকত রয়েছে আসুন আমরা শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রসুল আরবি আল্লাহ তাআলা সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে মুসলমান গাছ লাগাবে বা ফসল বুনবে অতপর তা থেকে যা পাখিরা বা যা মানুষ খাবে তবে তা তার পক্ষ থেকে সাদকা হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ ফরমান, মুসলমান যা কিছু উৎপন্ন করে অতপর তা থেকে কোনো মানুষ বা পশু কিংবা পাখিরা খাবে তবে তা তার জন্য কিয়ামতের দিন সাদকা হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি কোনো গাছ লাগালো এবং তা সংরক্ষণ ও দেখাশোনা করাতে ধৈর্য ধারণ করল, এমনকি তা ফল দিতে লাগলো, তবে তা থেকে খাওয়া প্রতিটি ফল আল্লাহ পাকের নিকট তার অর্থাৎ ওই লাগানো ব্যক্তির জন্য সাদকা স্বরূপ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, একটু চিন্তা করি বৃক্ষ রোপণ করার কত ফজিলত ও বরকত রয়েছে। আলহামদুলিল্লাহ আজ্জাল আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দুয়ালম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ প্রদান করছেন আমরা যেন গাছ লাগাই এবং পরিবেশকে রক্ষা করি। জি হ্যাঁ, আমাদের একটা প্রবাদ বাক্য রয়েছে, গাছ লাগান পরিবেশ বাঁচান। জি হ্যাঁ, গাছ এমন একটা জিনিস, এমন একটি বস্তু যা এর দ্বারা আমরা চারিদিক দিয়ে আমাদের জীবনের মধ্যে আমরা খুবই উপকার গ্রহণ করি। একটু যদি চিন্তা করি গাছ আমাদের কী কী উপকার করে থাকে তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। আমরা আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল দেখছি, অনেকে মাদানী চ্যানেলে যে টিভি, এটি যে টেবিলে রাখা এই টেবিলটিও কাঠ দিয়ে তৈরি। আর কাঠ কোথা থেকে আসে? গাছ থেকে আসে। আমরা যে সোফাতে বসে থাকি ওই সোফা কাঠের হয়ে থাকে, এই কাঠ কোথা থেকে আসে? গাছ থেকে। আজকাল যদি আমরা চিন্তা করি, আমরা তো নিজেরা পোশাক পরিধান করি, যদি একটু চিন্তা করি পোশাক কোথা থেকে আসে? সুতা থেকে। আর এই সুতা, সুতা গাছ যে রয়েছে এই গাছ থেকে আসে। তো আমরা যদি একটু চিন্তা করি, নিজেরা একটু মনোযোগ দিয়ে আমরা ভাবি, তাহলে দেখতে পারবো গাছ আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে কীভাবে ভূমিকা পালন করছে। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি অত্যাচার ও জোর দেখানো ব্যতীত কোনো গাছ লাগালো, যতক্ষণ আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে কেউই তা থেকে উপকৃত হতে থাকবে, তবে সে অর্থাৎ ওই গাছ লাগানো ব্যক্তি সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে গাছ লাগানোর উৎসাহ দিচ্ছেন এবং এই আমলকে মহান সাদকা হিসাবে ঘোষণা দিয়েছেন, যা দ্বারা এটাও জানা গেল আমাদের মরহুম ও জীবিতদের ইসালে সবের জন্য গাছ লাগানো যাবে, যা কিনা একটি অনন্য সাদকায়ে জারিয়া হবে। সাদকায়ে জারিয়া দ্বারা উদ্দেশ্য এটা যে, যেই সাদকায়ে জারিয়া হলো এমন সাদকা যার উপকারিতা সাদকাকারী দুনিয়া থেকে চলে যাওয়ার পরও অব্যাহত থাকে, সেই উপকারিতা সাদকাকারীও পেতে থাকে এবং অন্যান্য লোকেরাও পায়। কীভাবে? অনেকভাবে রয়েছে। যে কোনো ব্যক্তি সাদকা নিয়ে তো কোনো কাজ করলো, এক তো সে তো দুনিয়াতে পাবে, আখিরাতেও পাবে, এমনকি যাদের জন্য সাদকা করলো তারাও এর দ্বারা উপকার অর্জন করে। এর উপকারিতা লাগানো ব্যক্তি এভাবে পাবে যে যতক্ষণ সেই গাছ মানুষের উপকার সাধন করতে থাকবে, সেও সওয়াব পেতে থাকবে। আর মানুষের উপকারিতা এটা হবে যে যতক্ষণ গাছটি রয়েছে, মানুষ এই গাছ থেকে এর ডাল দ্বারা, এর পাতা দ্বারা যদি তার ফল প্রদানকারী হয়, তবে ফল দ্বারা যদি তা শেষও হয়ে যায়, তবে এর কাঠ দ্বারা মানুষ উপকৃত হতে থাকে। অর্থাৎ গাছ যদি নাও থাকে তবুও এর উপকারিতা মানুষ পেতে থাকবে। আমাদের ঘরের কাঠের ফার্নিচার রয়েছে, ওই বেড যার মধ্যে আমরা শয়ন করি এবং ওই জিনিসপত্র যার আমরা টেবিলের উপরে রাখি, ওই টেবিল, আমাদের ঘরের দরজা, জানালা এবং কারু কাজ করা বিভিন্ন জিনিসপত্র দেখা যায় কাঠ দিয়ে নির্মিত। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাঠ আমাদের জীবনে খুবই ভূমিকা পালন করে। তো এই কাঠ আমরা কোথা থেকে? গাছ থেকে পাই। যদি আমাদের দেশের মধ্যে, আমাদের সমাজের মধ্যে, আমাদের শহরের মধ্যে যদি গাছ না থাকে, তাহলে আমরা কীভাবে এর দ্বারা উপকার অর্জন করতে পারবো? আজকাল দেখা যায় যে আমরা এমন একটা কার্যক্রম চালিয়ে থাকি যে গাছ নিধন করতে থাকি, গাছ কাটতে থাকি। অনেক লোক যারা অজ্ঞ রয়েছে, তারা তো দেখা যায় পুরো জঙ্গল কেটে কেটে সাফ করে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে। অনেকে দেখা যায় যে গাছ কেটে সে তার মধ্যে দালান কোঠা বানানোর জন্য, বিভিন্ন ঘর বাড়ি, ইন্ডাস্ট্রি, বিভিন্ন কলকারখানা বানানোর জন্য গাছ কেটে দেখা যাচ্ছে ভূমিগুলো এমন করছে, সেখানে বিভিন্ন কারখানা তৈরি করা হচ্ছে। একটু চিন্তা করা উচিত, যদি গাছ না থাকে তাহলে এই পরিবেশের যে ভারসাম্য তা ঠিক থাকবে না। আর দেখা যাবে পর্যায়ক্রমে ক্রমান্বয়ে এমন হবে যে আমরা এর দ্বারা শুধু ক্ষতির দিকে আমরা ধাবিত হব। তো প্রিয় ইসলামী ভাইরা, বৃক্ষ রোপণ করার ব্যাপারে হযরতে সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই আমাদেরকে শিক্ষা প্রদান করেন। আসুন একটি হাদিসে মোবারকা, একটি ঘটনা আমরা শ্রবণ করে আসি। হযরতে সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আখরোটের গাছ লাগাচ্ছিলেন, আর আখরোটের গাছ এমন যা অনেক দেরিতে এর ফল আসে, তো অনেক সময় লাগে। তো পাশ দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করল, হুজুর, আপনি তো শেষ বয়সে এসে গেছেন, অর্থাৎ বৃদ্ধ হয়ে গেছেন, আপনার উফাতের সময় খুবই সন্নিকটে, এরপর আপনি গাছ লাগাচ্ছেন, আর আপনি জানেন যে এই গাছের ফল আপনি নয় বরং অন্যরা খাবে। তো হযরতে সাইয়েদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই কথা শুনে খুবই সুন্দর এবং চমৎকার একটি জবাব প্রদান করলেন। তো কি উত্তর প্রদান করলেন, আসুন আমরা শ্রবণ করি। তিনি বললেন, আমি জানি যে ফল অন্য লোকেরা খাবে, কিন্তু এর প্রতিদান আমার মরার পর তো আমি পাবো। সুবহানাল্লাহ। তাদের চিন্তাধারা কেমন, তাদের ভাবনা কেমন ছিল, যে এক তো পরিবেশের ভারসাম্যের জন্য তারা গাছ লাগাতেন, বৃক্ষ রোপণ করতেন, ফসল ফলাতেন। আর এই নিয়তে তারা করতেন যে এর দ্বারা আমি প্রতিদান পাবো, আখিরাতে পাবো, আর এর দ্বারা লোকেরাও কী হবে, উপকৃত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবিয়ে রাসুল কত সুন্দরভাবে উত্তর দিয়েছেন, আমি জানি যে ফল অন্যরা খাবে, কিন্তু এর প্রতিদানও তো আমি পেতে থাকব। হায়, আমাদেরও যদি এই নেক প্রেরণা অর্জিত হয়, তবে আমরাও গাছ লাগানোর কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণকারী হয়ে যেতাম। একটি বিষয় খেয়াল রাখবেন, চারা থেকে বড় গাছ হওয়া পর্যন্ত যে সময় রয়েছে, এতে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। আর গাছ আমাদের পরিবেশে বিভিন্নভাবে আমাদের বাঁচিয়ে থাকে, পরিবেশে ভারসাম্য রক্ষা করে। একটু চিন্তা করি যে গাছ আমাদের কী কী উপকার করে, আর এই গাছের বৈজ্ঞানিক উপকারিতা আমরা এখন শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে আমরা জানি যে দেখা যায় যে আমাদের এই বৈশ্বিক যে উষ্ণতা বৃদ্ধি পায়, এর কারণ কী রয়েছে, এর কারণ কী রয়েছে ইনশাআল্লাহ তাআলা শুনবো। তো আসুন গাছ লাগানোর বৈজ্ঞানিক উপকারিতা কী তা আমরা শ্রবণ করি। বৈজ্ঞানিক গবেষণায় গাছ লাগানোর অনেক উপকারিতা রয়েছে। গাছ এবং চারা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে। অক্সিজেন মানুষের জীবনে খুবই জরুরি। একটু চিন্তা করি, যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছেন তারা খুবই ভালোভাবে বুঝবেন, মানুষ অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড এটা তারা নিঃশ্বাসের মাধ্যমে ছেড়ে দেয়। আর আমরা জানি কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে এক প্রকার বিষক্রিয়া। যখন দেখা যায় একটা আবদ্ধ রুমের মধ্যে যতক্ষণ পর্যন্ত অক্সিজেন থাকে আর মানুষ থাকে, তো ততক্ষণ পর্যন্ত অক্সিজেন নেওয়া পর্যন্ত সে বেঁচে থাকে। যখনই আস্তে আস্তে সে কী করতে থাকে, কার্বন ডাইঅক্সাইড বের করতে থাকে আর অক্সিজেন নিতে থাকে ওই রুমের মধ্যে, যতক্ষণ পর্যন্ত অক্সিজেন তার থাকে, তার নিঃশ্বাসও থাকে। যখন অক্সিজেন শেষ হয়ে যায়, ওই কার্বন ডাইঅক্সাইডের বিষক্রিয়ায় দেখা যায় সে মারা যায়। আপনারা হয়তো অনেকে দেখেছেন, মোমবাতি জ্বালিয়ে এর মধ্যে যদি উপরে গ্লাস দিয়ে ঢেকে দেওয়া হয়, কিছুক্ষণের মধ্যে সেখানে ওই মোমবাতি নিভে যায়। এর কারণ কী? কারণ ওই গ্লাসের মধ্যে দেখা যায় যে অক্সিজেন পরিমাণ জমা থাকে যতটুকু সময় পর্যন্ত, ওই সময় পর্যন্ত মোমবাতি জ্বালানো থাকে। যখন অক্সিজেন শেষ হয়ে যায়, মোমবাতিও নিভে যায়। এমনিভাবে অক্সিজেন আমাদের কী করছে, মানব জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চিন্তা করুন, এই অক্সিজেন আমরা কোথা থেকে পাই? জি হ্যাঁ, অক্সিজেন আমরা গাছ থেকে অর্জন করি। গাছ অক্সিজেন ছেড়ে দেয় আর আমরা কী করি, অক্সিজেন নিয়ে বেঁচে থাকি। ঠিক তেমনি আমরা যখন কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেই, তখন গাছ ওই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আর এভাবে আমাদের পরিবেশের ভারসাম্যটাও রক্ষা থাকে। তো চিন্তা করুন না, একবার দেখুন, একটু ভাবুন, গাছ আমাদের পরিবেশকে কীভাবে আমাদের রক্ষা করছে। বর্তমানে দেখা যায় যেখানে গাছ লাগানো রয়েছে বা যেখানে সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশ, আমরা সাধারণত সেদিকে ছুটে যাই, ভ্রমণের নিয়তে হোক, ঘোরাফেরার নিয়তে হোক, বা আমাদের পরিবেশ, আমাদের মানসিক চিন্তাভাবনাকে ফ্রেশ করার জন্য আমরা কোথায় যাই, এমন একটি জায়গা খুঁজি যে জায়গায় গিয়ে আমরা নিজের মাইন্ডকে ফ্রেশ করতে পারবো। আর যদি সেটা গ্রাম এলাকা হয়, যেখানে চারদিকে গাছপালা থাকে, যেখানে আলহামদুলিল্লাহ জমি জমা থাকে, সবুজ থাকে, সেখানে গেলে লাগে, আমরা নিজেরাও বলি যে আমার মনটা অনেক ফ্রেশ হয়ে গেল। জি হ্যাঁ, শহরের জীবন অর্থাৎ যেখানে গাছ নেই, এবং গ্রাম্য জীবন যেখানে গাছপালা রয়েছে, এই দুয়ের মধ্যে এটাই পার্থক্য। আপনি মানসিক প্রশান্তি পাবেন যেখানে গাছপালা থাকে। আপনি দেখুন শহরের মানুষরা কত কষ্টের মধ্যে রয়েছে, শহরের মানুষরা কতটা মানসিক টেনশনের মধ্যে থাকে, আর ঠিক বিপরীতে যারা গ্রামের মানুষ, যেখানে আপনার গাছপালা রয়েছে সেখানে মানুষ, তাদের মানসিক প্রশান্তি কেমন থাকে। আলহামদুলিল্লাহ আসাউজাল, এই বিষয়গুলো যদি আমরা চিন্তা করি, তখন আমাদের মাইন্ড হবে হ্যাঁ আমরা যেন গাছ লাগাই। জি হ্যাঁ দর্শকবৃন্দ, আমাদের উচিত আমরা যেন নিজেদের এলাকার মধ্যে, যদি সম্ভব হয় নিজের বাড়ির মধ্যে, বাড়ির ছাদ হলে ছাদের মধ্যে যেখানে সম্ভব হয় আমরা যেন গাছ লাগাই। আলহামদুলিল্লাহ আসাউজাল, শেখ তরিকত আমির আল সুন্নাহ দামাত বারাকাতুল্লাহ আলিয়া আমাদেরকে এই জেহেন দিচ্ছেন, আমরা যেন নিজের পরিবেশকে বাঁচাই। আমরা যেন একদিকে কোরআন হাদিস এবং সুন্নতের উপর আমল হচ্ছে, অপরদিকে আমাদের পরিবেশও বেঁচে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই গাছ লাগানোর বৈজ্ঞানিক আরেকটি উপকারিতা হচ্ছে, যেই এলাকার মধ্যে গাছপালা রয়েছে দেখবেন ওই এলাকায় বিদ্যুৎ খুব কম খরচ হয়। কীভাবে? আপনি হয়তো খেয়াল করবেন, যেই এলাকার মধ্যে আপনার গাছপালা থাকে সেই পরিবেশটার খুবই ঠান্ডা শীতল থাকে, আর যেখানে গাছপালা থাকে না সেখানকার পরিবেশটা উষ্ণ থাকে। এখন চিন্তা কেন, যেখানে গাছপালা থাকে তো পরিবেশ ঠান্ডা, আর পরিবেশ ঠান্ডা হওয়ার কারণে আপনার ফ্যান বলেন এসি বলেন এগুলো কম চালাতে হয়, আর এই কম চালাতে গিয়ে বিদ্যুৎও কম খরচ হয়। ঠিক বিপরীতে দেখা যায় যেখানে আপনার গাছপালা নেই, কলকারখানা রয়েছে, সেখানে বৈশ্বিক যে অবস্থা, গ্লোবাল ওয়ার্মিং, আপনার বৈশ্বিক যে উষ্ণতা সেটা খুব বেড়ে যায়, আর খুব বেড়ে যাওয়াতে ইলেকট্রিসিটিও বেশি ব্যবহৃত হয়। তো চিন্তা করুন না কোন দিকে লাভ রয়েছে। জি হ্যাঁ দর্শকবৃন্দ, যদি আমরা চিন্তা করি এইটাই আমরা বুঝতে পারবো যে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজ্জাল ইসলাম আমাদেরকে প্রতিটা বিষয়ে শিক্ষা দিচ্ছে, না শুধু আমাদের ধর্মীয় দিকগুলো, সামাজিক আমাদের পারিপার্শ্বিক অবস্থাগুলো এগুলো আমাদেরকে শিক্ষা দিচ্ছে। তো নিয়ত করে নিন ইনশাআল্লাহ তাআলা গাছ লাগাবো, পরিবেশ বাঁচাবো, গাছ লাগিয়ে নিজেকে উপকার অর্জন করব, অপরকেও উপকার করব, এবং এর প্রতিদানও আমরা ইনশাআল্লাহ পেয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ইসলাম ভাইরা, এই গাছ লাগানোর মধ্যে আমাদের আর্থিক এবং সামাজিক উপকারিতাও রয়েছে। এক তো আমরা হাদিসের মাধ্যমে জানলাম গাছ লাগার উৎসাহ দেওয়া হয়েছে, আমরা বৈজ্ঞানিকভাবেও জানলাম যে গাছ লাগানোর কী কী উপকারিতা রয়েছে। ঠিক তেমনি গাছ লাগানোর আর্থিক এবং সামাজিক উপকারিতাও রয়েছে। গাছ লাগানোর মাধ্যমে অসংখ্য আর্থিক এবং সামাজিক উপকারিতা অর্জিত হয়ে থাকে। যেমন গাছ লাকড়ি অর্জনের মাধ্যম, এবং লাকড়ি মানুষের প্রয়োজনীয়তা পূরণে মূল ভূমিকা পালন করে। ফার্নিচার, জানালা, দরজা এবং বাড়ির ছাদ ইত্যাদি বানানোর জন্য এখনও আলহামদুলিল্লাহ এখনও অধিকাংশ ক্ষেত্রে কাঠ ব্যবহার হয়ে থাকে। বলা যায় কাঠ শিল্পের সাথে সমাজের বিরাট একটি অংশের রোজগার জড়িত। মোট কথা, যদি কাঠ পৃথিবী থেকে শেষ হয়ে যায় তবে তা মানুষের জীবনে অনেক বেশি প্রভাব সৃষ্টি করবে। কেননা মানুষের জীবন থাকার সাথে খাবারের প্রয়োজন, আর খাবার রান্না করার জন্য আগুন, এবং আগুন জ্বালানোর জন্য লাকড়ির ব্যবহার অনস্বীকার্য, অনিবার্য। বর্তমান সময়ে আমরা যে কাগজ ব্যবহার করি, মানুষের জীবনের সাথে এই কাগজ একটা মৌলিক একটা প্রয়োজনীয়তা পূরণ করছে। আমরা আজকে বয়ান করছি কাগজে লেখা, আজকে আমরা পড়ালেখা করি তো কাগজে লিখতে হয়, আমরা অফিস আদালতে কাগজ ব্যবহার করছি, অর্থাৎ কাগজ এটা আমাদের চারদিকে ঘেরা রয়েছে। আমরা আমাদের কাজগুলো কাগজের মধ্যে লিপিবদ্ধ করে রাখি। এই কাগজ কোথা থেকে আসে? এই কাগজগুলো দিয়ে প্রিন্টিং প্রেস, স্টেশনারি, অন্যান্য অনেক কিছু কাগজের উপরেই নির্ভরশীল থাকে। আর এই কাগজ দেখা যায় এই গাছ থেকে আসে। তো প্রিয় ইসলামী ভাইরা একটু চিন্তা করুন, এই গাছের মাধ্যমে কতগুলো জিনিস দেখা যাচ্ছে যে আমরা জড়িত পাচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই গাছের কথা আসে, গাছ আমাদের সামাজিক জীবনে এর প্রভাব রাখে। একটু চিন্তা করুন, আর্থিকভাবে একটি গাছের মাধ্যমে, কাঠের মাধ্যমে মানুষ কতগুলো চাহিদা পূরণ করছে, কতগুলো মানুষের রোজগার এর সাথে জড়িত রয়েছে, মানুষ কর্মসংস্থান করছে। তো কাঠের মাধ্যমে, কাঠ শিল্পের মাধ্যমে আমরা অনেক টাকা দিয়ে ফার্নিচার ক্রয় করি, আলমারি ক্রয় করি, ওয়ার্ড্রব, বিভিন্ন জিনিস আমরা ক্রয় করি গাছে, এ কাঠের। তো এগুলোর সাথে কতজন লোকের আর্থিক সম্পর্ক রয়েছে। ঠিক তেমনি যখন রোগ থেকে নিরাপদ থাকা বা অসুস্থতা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য লতাপাতার ব্যবহার, মানুষ এটা ইতিহাস থেকে অর্থাৎ আদিম যুগ থেকে এটা হয়ে আসছে, গাছের লতাপাতা ব্যবহার করে আমরা দেখা যাচ্ছে ওষুধ ব্যবহার করছি, ওষুধ বানাচ্ছি, মানুষ মেডিসিন তৈরি করে এই গাছগাছলার আপনার লতাপাতা থেকে। তো গাছ আমাদেরকে কত উপকার দেয় মেডিসিন তৈরিতে। আবার দেখা যায় এই গাছের কারণে, গাছ থাকলে পশুরাও এর দ্বারা উপকার অর্জন করে, মানুষও কী করে এর দ্বারা উপকার অর্জন করে। আর আমরা যে মিসওয়াক করি, আমাদের প্রিয় নবী রসুল আরবি সরকারের দুয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অত্যন্ত প্রিয় সুন্নত মুবারাকা মিসওয়াক করা। তো এই মিসওয়াক করা হয় এটাও কিসের, গাছেরই দেখা যায়, গাছের একটি অংশ। তো এই সুন্নত আদায়ের জন্য আমাদেরকে বৃক্ষ রোপণ করতে হবে, কেননা মিসওয়াক গাছ থেকেই সংগৃহীত হয়। অনাবৃষ্টি অর্থাৎ বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া, মানুষের পাশাপাশি পশু পাখি এবং পোকামাকড়ের নিঃশ্বাসের মালা ছিঁড়ে যাওয়ার বার্তা নিয়ে আসে। বৃষ্টি হলে তবে শস্য ও সবজির ফলন হয়, এবং প্রাণীরা তাদের নিজ নিজ খাবার খেয়ে জীবনের প্রদীপকে প্রজ্বলিত রাখে। আর এই বৃষ্টিকে বর্ষণ করাতেও গাছের ভূমিকা অপরিসীম। এই কারণে যে গাছ তার শিকড় দ্বারা শোষণ করা পানি বাতাসে ছাড়ে, যার কারণে পরিবেশে আর্দ্রতা সৃষ্টি হয়, অতঃপর আর্দ্রতা মেঘ সৃষ্টি করে, আর সেই মেঘ থেকেই রিমঝিম বৃষ্টি বর্ষণ শুরু হয়ে যায়। মাটি উর্বর হয়ে শস্য ফল এবং সবজি উৎপন্ন করে, গাছ নিজের শিকড়ে পানি সংরক্ষণ করে নেয়, আর অনাবৃষ্টির সময় মাটিকে পানি সরবরাহ করে অনুর্বর হওয়া থেকে রক্ষা করে। যদি গাছ না হতো তবে বৃষ্টিও হতো না, অতএব জীবন জীবিত থাকার জন্য বৃক্ষ রোপণ করা আবশ্যক। শোরগোল মানুষের জন্য অশান্তি এবং মানসিক চাপের কারণ হয়ে থাকে। নতুন একটি গবেষণা এই বিষয়টি প্রকাশ পেয়েছে যে গাছ শোরগোলকে নিজের মাঝে শোষণ করে প্রশান্তিময় পরিবেশ প্রদান করে। এ হিসেবে ইন্ডাস্ট্রিয়াল জোন, অর্থাৎ যেখানে অসংখ্য ফ্যাক্টরি রয়েছে, এই এলাকায় অধিকারে গাছ লাগানো উচিত, যাতে শোরগোল কমিয়ে পরিবেশ শান্ত রাখা যায়। পোশাক মানুষের মৌলিক প্রয়োজনীয়তার একটি, এটি ছাড়া জীবন ধারণ করাও খুবই কষ্টকর। লাখ লক্ষ মানুষের রোজগার এই পোশাক শিল্পের সাথে জড়িত। আমাদের এই প্রয়োজনীয়তা পূরণ করার মাধ্যম হলো গাছ, আর এই কারণেই যে এই কাপড় সুতা গাছ থেকে অর্জিত হয়ে থাকে। অভিজ্ঞদের মতে গাছপালার মাঝে বসবাস করা মানুষের সৃজনশীলতাও বৃদ্ধি পায়। এই হিসাবে শহুরে এলাকায় প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে অধিকারে গাছ লাগানো হয়। আমরা হয়তো খেয়াল করলে বুঝতে পারবো, যেখানে কলেজ বা বিশ্ববিদ্যালয় থাকে, ইউনিভার্সিটি থাকে, স্কুল থাকে, ওই এলাকার মধ্যে যদি ওই বাউন্ডারির মধ্যে হয়, তাহলে দেখি আমরা খুব সুন্দরভাবে গাছ লাগানো। তো গাছ শুধু এমন নয় যে আমাদের শোভা বর্ধন করে, বরং গাছ আমাদের সৃজনশীলতাকেও বৃদ্ধি করে। আর এই কারণে ছাত্রদের মধ্যে যেন সৃজনশীলতা সৃষ্টি হয়, এই কারণে দেখা যায় স্কুল কলেজগুলোর মধ্যে গাছ লাগানো হয়। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের উচিত আমরা যেন আমাদের পরিবেশ এর ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগাই। অনেকে এখন এটা বলতে পারে যে আমরা গাছ লাগাবো, আমরা তো শহরে থাকি, এখানে তো মাটি নেই, তো কিভাবে আমরা গাছ লাগাবো? চারিদিকে দেখা যায় যে বিল্ডিং আর বিল্ডিং, দালান কোঠা, তো কীভাবে লাগাবো? জি হ্যাঁ, আপনারাও পারেন, ইচ্ছা করলে নিজের বাড়ির ছাদের মধ্যে, নিজের ঘরের আঙ্গিনা যে রয়েছে বারান্দার মধ্যে, ছোট ছোট টবের মধ্যে আমরা যেন গাছ লাগাই। ছোট ছোট বৃক্ষ, তা গাছ আমাদের একদিকে তো গাছের লতা পাতা, গাছ আমাদের ঘরে শোভা বর্ধন করে, তো কেন বা আমরা এই শোভা বর্ধনকারী যা আমাদের অত্যন্ত প্রয়োজন এই গাছকে কেন আমরা কেটে এটাকে আমরা আমাদের সমাজ থেকে বাদ দিব? জি না, সমাজ অনেকটাই এটার উপর দাঁড়িয়ে আছে, গাছের উপরে। গাছ থেকে বিভিন্ন প্রয়োজনে দিয়ে আমরা পূরণ করে থাকি, তো যেটা আমরা নিজেরা নিয়ত করে নিই, ইনশাআল্লাহ তাআলা আমার দ্বারা যদি সম্ভব হয় কমপক্ষে 12টি গাছ আমি লাগাই। আমার ঘরের মধ্যে ছোট ছোট টব রয়েছে, সেখানে লাগাই, অথবা যেখানে জায়গা পাবো, খালি জায়গা পাবো, সেখানে আমরা গাছ লাগাবো। তবে হ্যাঁ, কিছু বিষয় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। যেখানে আপনি গাছ লাগাবেন, হোক তা খালি জায়গা, নিশ্চয়ই তা কারো মালিকানাধীন রয়েছে, কারো আয়ত্তে রয়েছে, তার অনুমতি অবশ্যই নিতে হবে। যদি আপনি তার অনুমতি নিয়ে গাছ লাগান, দেখা যায় যে অনেক বড় বড় রোডের চারপাশে গাছ লাগানো হয়ে থাকে, তো এগুলো একটা সদকায়ে জারিয়া। আমরা যেন এই সদকায়ে জারিয়ার নিয়তে, ভালো ভালো নিয়ত সহকারে আমরা যেন গাছ লাগাই। হ্যাঁ, গাছ লাগানোর পূর্বেও ভালো ভালো নিয়ত করা যায়, আর ভালো ভালো নিয়ত করা উচিত। শেখ তরিকত আমির আলী সুন্নাহ দামাত বারাকাতুল্লাহ আলিয়া আমাদেরকে ভালো ভালো নিয়ত করার ব্যাপারে উৎসাহ প্রদান করেন, যে ভালো ভালো নিয়ত এটা করা যেতে পারে যে গাছ লাগিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব। কেননা গাছ লাগানো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। সাহাবাই কিরামও গাছ লাগিয়েছেন এবং ক্ষেত খামার করেছেন, অতএব বৃক্ষ রোপণ করে তাদের অনুসরণ করব। গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করব, যাতে মুসলমানদের জন্য প্রশান্তি লাভের মাধ্যম হয়। গাছ লাগিয়ে সদকার সওয়াব অর্জন করব, এই কারণে যে গাছ অক্সিজেন উৎপন্ন করে, যা মানুষ ও পশুদের জন্য সমানভাবে উপকারী। এগুলো ছাড়া আরও ভালো ভালো নিয়ত করা যেতে পারে। যখনই আমরা গাছ লাগাবো, ভালো ভালো নিয়ত করব, গাছ লাগানো হবে, পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, পরিবেশ বাঁচবে, পাশাপাশি আমাদের সওয়াব অর্জন হবে। দর্শকবৃন্দ, যে বিষয়টি বলছিলাম যে গাছ লাগানোর ব্যাপারে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, কী কী সতর্কতা? যে আমি যেই জায়গায় গাছ লাগাচ্ছি এই জায়গার মালিককে যদি আমি, তাহলে ঠিক আছে, তাহলে যদি মালিক না হই, যে মালিক তার অনুমতি নিয়ে নিব। কেননা অপরের জায়গায় বিনা অনুমতিতে আমি গাছ লাগালাম, এটারও অনুমতি নেই। শরীয়ত আমাদের ইজাজত দেয় না, অনুমতি দেয় না। যদিও বা আপনি তার উপকারের জন্য লাগান, কিন্তু তার অনুমতি শরীয়ত আমাদেরকে দেয়নি, কেননা যেখানে আপনি গাছ লাগাচ্ছেন, ধরুন এক্সাম্পল স্বরূপ কোনো ব্যক্তি একটি জায়গা ক্রয় করে রেখেছে, সে 5 বছর বা 10 বছর পর বাড়ি করবে, আপনি এই জায়গাটি খালি পেলেন, এখানে আপনি তার জন্য গাছ লাগিয়ে দিলেন, তো এমনটা নয়। গাছ লাগিয়ে দিলেন, হ্যাঁ, তো এই গাছ তো তার অনেক উপকার হবে, সে এটার প্রতিদান পাবে, এটা আমরা ভাবলাম যে তার উপকার হবে, কিন্তু না, পরবর্তীতে দেখা যাবে সে যখন আসবে গাছ কাটবে সেটা ঠিক আছে, কিন্তু এখানে সে বাড়ি করতে তার খুব কষ্ট হবে। কেন? কেননা এই 5-10 বছরে গাছে যে শিকড় রয়েছে না জানি কোথায় কোথায় ছড়িয়ে যাবে, তখন তার এই গাছ কাটা এটাও একবারে মূলসহ উঠিয়ে ফেলা তার জন্য কষ্টের একটা কারণ হবে, এই কারণে শরীয়ত অনুমতি দেয় না। আর আরেকটি বিষয়, বাসায় যখন আমরা গাছ লাগাবো এর মধ্যেও কিছু সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে। কী কী সতর্কতা? সতর্কতা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে আমরা গাছ যে লাগাই, গাছ লাগানোর সময় বা গাছে লাগানোর পরেও আমরা দেখা যায় সার ব্যবহার করি, অনেক সময় গোবরকে আমরা জৈব সার হিসেবে ব্যবহার করি, তো এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এই গোবর যখন মাটি হয়ে যাবে, মাটির হুকুমে আসবে, তখন আপনি এটা সার হিসেবে ব্যবহার করতে পারবেন। কিন্তু আজকাল দেখা যায় যে এত সময়কে নেয়, গোবর এনে বাস লাগিয়ে দিল বা মাটির সাথে মিক্স করে দিল, এই যে গোবর এটা হচ্ছে একটি নাপাক জিনিস। এই যে আমি যে নাপাক জিনিস আমি মিক্স করলাম মাটির সাথে, তো দেখা গেলো এটা আমার কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যাবে। আবার অনেক সময় ঠিক আছে আমার কাপড় নাপাক হলো না, আমরা পানি দিয়ে থাকি গাছের মধ্যে, তো দেখা যায় যে পানি দেওয়ার, এখন গোবর তো শুকায়নি সেটা নাপাক, তো এর মধ্যে যত পানি দেওয়া হবে ওই পানিগুলোও নাপাক হয়ে যাবে। আর ঘরের মধ্যে যেই টব লাগানো হয় তার নিচে পিছনে ছিদ্র থাকে, অনেক সময় দেখা যায় যে পানিটা উপরে গিয়ে বা নিচ দিয়ে গিয়ে দেখা যায় পানি বের হয়ে যায়, তো পানি বের হয়ে যদি ফ্লোরে পড়ে সেগুলো নাপাক হবে, তো এক্ষেত্রে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর এজন্য পরামর্শ করে যেই সার দিলে ক্ষতি হবে না এমন সার আমাদের ব্যবহার করতে হবে। তো দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জাল, গাছ লাগানোর উপকারিতা এর আমাদের ব্যক্তি জীবনে হাদিসে মোবারকা থেকে শুনলাম যে আখিরাতে এর সওয়াব কেমন, পাশাপাশি এর বৈজ্ঞানিক কিছু উপকারিতা জানলাম, সামাজিক এবং আর্থিক দিক দিয়ে এর উপকারিতা কী তাও আমরা আজকের বয়ানের মধ্যে শ্রবণ করলাম। তো নিয়ত করে নিই না যে ইনশাআল্লাহ তাআলা আমার দ্বারা পরিবেশ রক্ষার জন্য যতটুকু সম্ভব অন্তত বাহিরে না পারি, নিজের ঘরের বারান্দায়, নিজের ঘরের ছাদে ইনশাআল্লাহ তাআলা নিজের সাধ্যমতো গাছ লাগাবো। গাছ লাগালে এর উপকারও আমি পাবো, যদি ফল হয় ফল খেতে পারবো, যদি ফুল হয় আমার ঘরের শোভা বর্ধন করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সম্মানিত, মাস হচ্ছে 4টি, 12 মাসের নাম আমরা জানি আরবি 12 মাস, এর মধ্যে 4টি মাস সম্মানিত, যার মধ্যে জিলকদ, জিলহজ, মুহরম এবং রজব, এই 4টি মাস হচ্ছে বরকতময় মাস। আর বর্তমান মাসও, বর্তমানে জিলকদ চলছে কিন্তু খুব সন্নিকটেই জিলহজ মাস চলে আসবে, তো জিলহজ মাস কুরবানির মাস। এই মাসের অনেক ফজিলত এবং বরকত হাদিসে মুবারাকার মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ পাকের নিকট কোনো দিন জিলহজের 10 দিন থেকে উত্তম নয়, আর না ওই দিনের চেয়ে বড় কোনো দিনের নেক আমল তার পছন্দ। সুতরাং এই দিনে তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার এবং তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ অধিক হারে করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ পাকের নিকট জিলহজের 10 দিনের চেয়ে উত্তম কোনো দিন নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ ফরমান, যে সকল দিনে আল্লাহ পাকের ইবাদত করা হয়ে থাকে এর মধ্যে কোনোটি জিলহজের 10 দিনের চেয়ে বেশি পছন্দনীয় নয়, এর মধ্যে অর্থাৎ 10 জিলহজ ব্যতীত প্রত্যেক দিনের রোজা, 1 বছরের রোজা এবং 10 জিলহজ সহ প্রত্যেক রাতের কিয়াম লাইলাতুল কদরের কিয়ামের সমপরিমাণ। সুবহানাল্লাহ, জিলহজ মাস সম্পর্কে আমরা জানলাম, আমরা ইনশাআল্লাহ তাআলা জিলহজ মাস, আমরা এই মাসে বেশি বেশি ইবাদত করব। জিলহজ মাস কুরবানির মাস, তো বলা হয়ে থাকে যদি কোনো সামর্থ্যবান এরকম নেই যে কুরবানি করবে, তো সে যদি তার অর্থাৎ জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে 10 জিলহজ পর্যন্ত তার নখ, হাত এবং পায়ের নখ এবং অপ্রয়োজনীয় যে লোম রয়েছে এগুলো যদি না কাটে, 10 দিন অতিবাহিত করে এবং 10 জিলহজ সকালে এগুলো কাটে, তাহলে সে একটি কুরবানি করার সওয়াব পাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, যা কিছু আমরা শিখলাম ইনশাআল্লাহ তাআলা এগুলো মনে রাখবো, অন্যের নিকট পৌঁছে দিব ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তালা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। বিজাহিন নবিগিল আমিন সাল্লাহ আলী ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আসুন আমরা ইজতিমার অর্থাৎ বৃহস্পতিবার কিছু দুরুদে পাকও আমরা পড়ে থাকি, কিছু দুরুদে পাক আমরা শুনে থাকি। আজকে ইনশাআল্লাহ তাআলা দুরুদে পাকের ফজিলত এবং দুরুদে পাক পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। বুজুর্গরা বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত এই দুরুদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে, মৃত্যুর সময় রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন। দর্শকবৃন্দ, আসুন আমরাও দুরুদে পাক পাঠ করে নিই। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যি আল-উম্মিয়্যি আল-হাবিবি আল-আলি আল-কদরি আল-আযীমি আল-জাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করবে যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আসুন এই দরুদে পাকও পাঠ করে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম। রহমতের সত্তরটি দরজা, যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের সত্তরটি দরজা খুলে দেওয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাবি রহমতুল্লাহ তাআলা আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এই দরুদ শরীফ একবার পাঠ করলে ছয় লক্ষবার দরুদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সলাতান দাঈমাতান বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এর মাঝখানে বসালেন। এতে সাহাবায়ে কিরামগণ আশ্চর্যান্বিত হলেন যে কে এ সম্মানিত ব্যক্তি। তিনি যখন চলে গেলেন তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দরুদ শরীফ পাঠ করে তখন এভাবে পড়ে, আসুন আমরাও পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদাহ। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দরুদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত অর্থাৎ সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরত সাইয়েদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, প্রিয় আকা মক্কি মাদানী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য সত্তর জন ফেরেস্তা 1000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। ফরমানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রাতে এই দোয়া তিনবার পড়ে নেবে সে যেন সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। صلوا علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وسلم۔ দর্শক বিন্দু, এখন জিকির হবে, আমরা ইনশাআল্লাহ তাআলা সবাই মিলে জিকিরে অংশগ্রহণ করবো।
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। হসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হো 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম,
আল্লাহ হো 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 আল্লাহ হো
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়াসহাবিকা ইয়া নূরাল্লাহ
তাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা হে আল্লাহ আজ্জা ওয়া জাল হে মালিক মাওলা আমরা গুনাহগার বদকার সিয়াকার নাফরমান মাওলা ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল ইজতিমাতে কুরআনে পাকে তিলাওয়াত নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আলোচনা বয়ান জিকির আজকার ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল অবশেষে দোয়ার জন্য হাত তুলে দিয়েছি মাওলা হে আল্লাহ আমি তো গুনাহগার বদকার সিয়াকার ইয়া আল্লাহ গুনাহগার হওয়া সত্ত্বেও তোমার আলিশান দরবারে হাত তুলে দিয়েছি মাওলা এমন কোনো নেক আমল নেই যে আমলের ওয়াসিলা দিয়ে তোমার কাছে ক্ষমা চাইব মাওলা ইয়া আল্লাহ এমন কোনো কাজ করিনি যে কাজের ওয়াসিলা দিয়ে তোমার আলিশান দরবারে হাত তুলে ক্ষমা চাইব মাওলা ইয়া আল্লাহ একটি আশা ভরসা নিয়ে তোমার আলিশান দরবারে হাত তুলে দিয়েছি মাওলা কুরআনে পাকে তুমি ইরশাদ করেছ মাওলা যে তোমার রহমত থেকে যেন নিরাশ না হই ইয়া আল্লাহ দেখো তোমার গুনাহগার বান্দারা মাওলা মাদানী চ্যানেলের মাধ্যমে মাওলা হাত তুলে দিয়েছে মাওলা নিরাশ না হয়ে তোমার আলিশান দরবারে হাত তুলে নিজের গুনাহের জন্য ক্ষমা চাইছে মাওলা ইয়া আল্লাহ আমাদের সবার গুনাহকে ক্ষমা করে দাও ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে ক্ষমা করে দাও মাওলা ইয়া আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করে দাও হে আল্লাহ আজ্জা ওয়া জাল মাওলা অনেকের মুখে শুনেছি ইজতিমায় দোয়া করলে দোয়া কবুল হয়েছে হে আল্লাহ আজ্জা ওয়া জাল দোয়ার সময় হাত তুলে দিয়েছি মাওলা হে আল্লাহ আজ্জা ওয়া জাল ইয়া আল্লাহ আমাদের হাতকে তোমার নবীর হাতের ওয়াসিলা আমাদের হাতকে কবুল করে নাও মাওলা হে আল্লাহ আজ্জা ওয়া জাল সন্তান যদি মায়ের কাছে না পায় বাবার কাছে যায় বাবার কাছে না পেলে মায়ের কাছে যায় কারো কাছ থেকে তো পেয়ে যাবে ইয়া আল্লাহ ভিক্ষুক এক দরবারে যদি নিরাশ হয় আরেক দরবারে যায় আরেক দরজায় যায় গিয়ে সেখানে ভিক্ষা চায় সেখানেও যদি না পায় তার এটা আশা থাকে আরেক দরজায়, কোনো না কোনো দরজায় সে পেয়ে যাবে। ইয়া আল্লাহ, আমাদের চাওয়ার আমাদের পাওয়ার জায়গা একটি, তোমার দরবার। ইয়া আল্লাহ, দেখো আমরা তোমার দরবারে হাত তুলে দিয়েছি, অন্য কোথাও যাইনি মাওলা। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, আমাদের হাতকে কবুল করে নাও, আমাদের গুনাহকে ক্ষমা করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, কোন গুনাহের কথা স্বীকার করব? ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, এমন কোন গুনাহ রয়েছে যা আমাদের দ্বারা হয়নি মাওলা? মিথ্যা বলা, চুগলখড়ি করা, নামাজ কাজা করা, নামাজ ছেড়ে দেওয়া মাওলা, অপরকে ধোকা দেওয়া, মা বাবার নাফরমানি, অবাধ্যতা। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, যদি গুনাহের হিসাব করি মাওলা, আমাদের মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত শুধু গুনার গুনাহ রয়েছে মাওলা। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, নেকির দিকে তাকালে ইয়া আল্লাহ নেকির নয়ের পর্যন্ত আমরা দেখতে পাই না মাওলা। ইয়া আল্লাহ, আমাদের নেক আমলের জন্য নয় মাওলা, তোমার রহমত দ্বারা আমাদেরকে ক্ষমা করে দাও মাওলা।
দাও সকল গুনাম, দাও না মুছে ইয়ারাব, বানিয়ে দাও নেকামায়, দাও বানিয়ে ইয়ারাব, করে ফেলি গুনামি করার পরে কি তো বার তো ফি দাও না রাম গুণাহিল জিত আমি ক্ষমা কর মোলা গুণাহিল জিত বিশো ইবো আমি কঠিন যাব ইয়ারা।
আমাদের উপরে রাজি হয়ে যাও মাওলা, আমাদের উপরে খুশি হয়ে যাও মাওলা, আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাও মাওলা। যদি তুমি নারাজ হয়ে যাও, যদি অসন্তুষ্ট হয়ে যাও মাওলা, আমাদের কি হবে মাওলা? আমাদের এই শরীর, এই নাজুক শরীর মাওলা কোনো কষ্ট অনুভব সহ্য করতে পারে না মাওলা। ওই কবরের অন্ধকার, কবরের মধ্যে সাপ বিচ্ছু আসবে এ মাওলা। ইয়া আল্লাহ, কবরের আজাব, হাসরের পুলসিরাতে সকল ভয়াবহ, সকল ভয়াবহ ঘাঁটি থেকে আমাদেরকে রক্ষা করো মাওলা। হে আল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা তওবা করছি মাওলা, আর গুনাহ করব না মাওলা। ইয়া আল্লাহ, আমরা নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ, মা বাবা নাফরমানি করব না, মিথ্যা বলবো না মাওলা। ইয়া আল্লাহ, চুগলখড়ি করব না। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, কখনো কাউকে ঠকাবো না মাওলা। ইয়া আল্লাহ, আমরা গুনাহ থেকে তওবা করছি, আমাদেরকে ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, শয়তান আমাদের পিছনে লেগে থাকে, তওবা করি আবার দেখা যায় শয়তান ধোঁকা দিয়ে গুনাহ করে দাও মাওলা। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, তওবা করার পরে আবার গুনাহ করি, তওবা করার পর আবার গুনাহ হয়ে যায় মাওলা। ইয়া আল্লাহ, আমাদেরকে এমন তওবা করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, শয়তান থেকে এমন মুক্তি দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের তওবার উপর যেন আমরা স্থায়িত্ব পাই, অটলতা পাই আল্লাহ, স্থায়িত্ব ইস্তেকামা যেন পেয়ে যাই। ইয়া আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দাও মাওলা। হি আল্লাহ আজ্জা ওয়া জাল, অনেক ইসলামী ভাই, ইসলামী বোন মাদানী চ্যানেলের মাধ্যমে মাওলা, ইয়া আল্লাহ, যে যেখানে হাত তুলে দিয়েছে মাওলা, জানি না কার কোন পেরেশানি রয়েছে, কে কোন জায়গায় অসুস্থ রয়েছে মাওলা। ইয়া আল্লাহ, দুনিয়ার মধ্যে যারাই অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থতা দান করে দাও মাওলা। যারা বিপদে রয়েছে মাওলা, বিপদকে দূর করে দাও। যারা পেরেশানি রয়েছে, পেরেশানি থেকে উদ্ধার করে নাও। ইয়া আল্লাহ, যারা অভাবে রয়েছে, অভাবকে দূর করে দাও। যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, যে যে নিয়ত করে হাত তুলে দিয়েছে আমিন আমিন বলছে, ই আল্লাহ আমাদের তো জানা নেই, তোমার জানার বাকি নেই মাওলা, প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নাও ই আল্লাহ আজ্জাওয়াজাল, ই আল্লাহ আজ্জাওয়াজাল আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করে দাও। হে আল্লাহ অনেক মন চায় নেক আমল করি নেক আমল করি, কিন্তু আল্লাহ নেক আমল করতে পারি না মাওলা, ই আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করে দাও, পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়ার তৌফিক দান করে দাও, ই আল্লাহ বাবা মার খিদমত করার সুযোগ করে দাও, ই আল্লাহ আজ্জাওয়াজাল আমাদেরকে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করে দাও, মিথ্যা থেকে বাঁচিয়ে নাও মাওলা, হি আল্লাহ আজ্জাওয়াজাল। শেখ তরিকত আমিরা আহলে সুন্নাহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দাও, ই আল্লাহ আজ্জাওয়াজাল। মালিক মাওলা আজকে আমাদের হাত থেকে যার হাতকে তোমার পছন্দ হয় মাওলা ওই হাতের ওসিলা দিচ্ছি মাওলা, আমাদের জন্য যা কল্যাণকর তা দান করে দাও, যা আমাদের জন্য অকল্যাণকর তা আমাদের থেকে দূর করে দাও, ই আল্লাহ আজ্জাওয়াজাল। যা চাইতে পেরেছি মঙ্গলজনক আমাদেরকে দান করো, যা চাইতে পারিনি আমাদের জন্য মঙ্গলজনক তাও আমাদেরকে দান করে দাও, ই আল্লাহ আজ্জাওয়াজাল। জিলহজ মাস কুরবানির মাস ত্যাগের মাস, ই আল্লাহ আমরা যেন কুরবানি করতে পারি, ত্যাগ দিতে পারি, কুরবানি করতে পারি মাওলা, ই আল্লাহ সে ব্যবস্থা করে দাও আল্লাহ, ই আল্লাহ আমরা যেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলতে পারি, খানায় কাবার জিয়ারত করতে পারি, তওয়াব করতে পারি, মদিনায় মুনাওয়ারায় গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকের পাশে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করতে পারি, এমন ব্যবস্থা করে দাও মাওলা, ই আল্লাহ আজ্জাওয়াজাল। আমাদেরকে স্বপ্ন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত দ্বারা ধন্য করে দাও, ই আল্লাহ আজ্জাওয়াজাল। যখন আমাদের মৃত্যু আসবে, মৃত্যু তো একসময় আসবে মাওলা, কিন্তু যখনই মৃত্যু আসবে মাসটা যেন রমজান মাস হয় মাওলা, ওই স্থানটা যেন মদিনায় মুনাওয়ারা হয় মাওলা, সবুজ গম্বুদের নিচে সবুজ গম্বুদের ছায়া তলে মাওলা তোমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার জিয়ারত করতে করতে রওজা পাকে জিয়ারত করতে করতে ই আল্লাহ আজ্জাওয়াজাল আমাদের যেন দম বের হয়, আর যখন আমাদের দম বের হবে তখন যেন আমাদের মুখে এই কালেমা জারি থাকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। রাসূল সালাম আলাইকা।
मुस्तफा जाने रहमत पहला हो सलाम समय बजे में है दायत पहला हो सलाम गौसे आजम मोता का वन्ना का गौसे आजम मोता का सलाम मुस्तफा जाने रहमत पहला हो सलाम समय बजे में है दायत पहला हो सलाम डाले दी कलबों में अजमोते मुस्तफा सैयदी आला हजरत पहला खो सलाम फैज़े से जिनके ला खो नामा जीबाने फैज़े से जिनके ला खोई माँ में साजे उस आमिर अहले सुन नत पेला खो सलाम मुस्तफा जाने रहमत पहला खो सलाम समय बज में है दायत पहला खो सलाम
सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह वअला आलिका व असहाबिका या हबीबल्लाह سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم
جنكير دعوات ترجاگاں